ক্ষমা সম্পর্কে মিথ। স্টিভ ফ্ল্যাট দ্বারা ক্ষমা প্রথমত ঈশ্বরের কাছ থেকে আসে এবং তারপর অন্য সবার কাছে প্রবাহিত হয়। কিন্তু আমরা ক্ষমা সম্পর্কে পৌরাণিক কাহিনী তৈরি করেছি যা ঈশ্বরের মান বাইবেলের বিরুদ্ধে পরীক্ষা এবং পরিমাপ করা হবে। মিথ নাম্বার ১, ঈশ্বর আমাকে ক্ষমা করতে পারে না। বেশিরভাগ মানুষ এক বা দুটি চরমে মাধ্যাকর্ষণ করার প্রবণতা রাখে। কিছু লোক মনে করে না যে তাদের কোনো ক্ষমার প্রয়োজন আছে। তারা লুক ১:৮ ফরিসির মতো যে বলেছিল, প্রভু আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আমি অন্য পুরুষদের মতো নই, সে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম, আমি তোমার পাশে আছি তাতে তুমি খুশি নও। কিন্তু আমি খুঁজে পেয়েছি যে অনেক বেশি মানুষ অন্য চরমে মাধ্যাকর্ষণ করে। তারা নিজেদের দিকে তাকায় এবং তাদের পাপের দীর্ঘ তালিকা দেখতে পায়। তারা সঙ্গে যে বিপরীত তাদের জীবনের জন্য ঈশ্বরের আদর্শ ইচ্ছার উপলব্ধি এবং তারা উপসংহারে আসে, ঈশ্বর আমাকে কখনো ক্ষমা করতে পারবেন না, আমি তার যোগ্য নই। ঈশ্বরের ক্ষমা সম্পর্কে সত্য বাইবেলের মাধ্যমে সর্বত্র পাওয়া যেতে পারে, কিন্তু দুটি অনুচ্ছেদ রয়েছে যা সত্যি এটিকে আলোকিত করে। রোমান্স ৫:৬-৮, আপনি দেখুন, ঠিক সময়ে যখন আমরা এখনও শক্তিহীন ছিলাম খ্রিস্ট অধার্মিকদের জন্য মারা গিয়েছিলেন। খুব কমই কেউ একজন ধার্মিক মানুষের জন্য মারা যাবে, যদিও একজন ভালো মানুষের জন্য কেউ সম্ভবত সাহস করতে পারে। কিন্তু ঈশ্বর আমাদের জন্য তার নিজের ভালোবাসা প্রদর্শন করেছেন, আমরা যখন পাপী ছিলাম তখন খ্রিস্ট আমাদের জন্য মারা গেছেন। ওহ, এটা একটা মুখের কথা। লোক ১:৫, ১:১, ৩:২ অপব্যয়ী পুত্রের দৃষ্টান্ত দেখায় যে ঈশ্বর চান তার সমস্ত সন্তানেরা, সকল বিপদগামী শিশুরা তাদের চিন্তাভাবনা এবং কাজ করার পদ্ধতি পরিবর্তন করে এবং তার কাছে ফিরে আসুক। ঈশ্বর আমাদের প্রতি তার নিজের ভালোবাসা এতে প্রকাশ করেছেন, আমরা যখন পাপী ছিলাম তখন খ্রিস্ট আমাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন। রোমিও ৫:৮, কি ঈশ্বরকে তা করতে প্ররোচিত করেছিল? একটি জিনিস, তার প্রেমময় স্বভাব। আমাদের ঈশ্বর প্রেম। ১:৪-৮, যে দৃষ্টান্তটিকে আমরা অপব্যয়ী পুত্র বলেছি তার নাম সত্যি অনুপযুক্ত। এটিকে আরও উপযুক্তভাবে প্রেমময় পিতার দৃষ্টান্ত বলা হবে। দৃষ্টান্তের পুরো বার্তাটি পুত্রের উচ্ছৃঙ্খলতার উপর নয়, এটি পিতার মহৎ ভালোবাসার উপর। বাইবেল এই তিনটি অনুচ্ছেদে এবং আরও অনেক জায়গায় স্পষ্ট করে যে আমাদের সম্পর্কে এমন কিছুই নেই যা আমাদেরকে ঈশ্বরের ক্ষমা করার যোগ্য করে তোলে। আমরা তার জন্য কিছু করতে পারি না যা তাকে আমাদের পাশে থাকার দ্বারা তাকে আরও সম্পূর্ণ করে তোলে। ঈশ্বর ক্ষমা করার একমাত্র কারণ হল ক্ষমা করা তার স্বভাব। তিনি নিখুঁত প্রেমময় পিতা এবং আমরা তার জন্য তার প্রশংসা করি। ঈশ্বর সর্বদা আমাদের ক্ষমা করার জন্য প্রস্তুত। অপব্যয়ী পুত্রের দৃষ্টান্ত সম্পর্কে চিন্তা করুন। অভিভাবকরা এটি দিয়ে শনাক্ত করতে পারেন, ছেলেটি তার উত্তরাধিকার নিয়ে গেল, চলে গেল এবং উজাট করল। আমরা জানি না উত্তরাধিকার কতদিন স্থায়ী হয়েছিল, সপ্তাহ, মাস, এমনকি বছর। অবশেষে তিনি ফিরে আসেন হতভাগা এবং ক্ষুধার্ত। অপব্যয়ী ছেলের বাবা কখন সেই সম্পর্ক পুনরুদ্ধার করতে চেয়েছিলেন এবং সেই ক্ষমা তাকে দেওয়ার জন্য প্রস্তুত আছে। যে মুহূর্তে সে চলে গেল এবং প্রতি মিনিটে সেই ছেলেটি চলে গেল। যুবকটি যখন বাড়ি ফিরছিল বাবা তাকে দেখতে পেয়ে অনেক দূরে ছিল এবং সে তার কাছে দৌড়ে গেল। সেই পুরো কাহিনী জুড়ে তার ভালোবাসা কখনই বিচলিত হয়নি এবং ক্ষমা সর্বদা গ্রহণের জন্য ছিল। কিন্তু ছেলেটি বুঝতে পারেনি, কারণ সে পৌরাণিক কাহিনীর মধ্যে পড়েছিল, এই মিথ্যা যে সে চলে গেলে তার বাবা তাকে কখনই ক্ষমা করতে পারে না। এটা শেষ, সম্পর্ক চিরতরে গুলি করা হয়। গল্পটা মনে পড়লে তার এত খিদে পেয়েছে যে সে যে সুদূরকে খাওয়াচ্ছিল তার সাথেও খেয়ে ফেলত। যখন সেই ক্ষুধার যন্ত্রণা তাকে আঘাত করেছিল অবশেষে সে একটি পরিকল্পনা নিয়ে এসেছিল। তিনি বললেন, আমার মনে হয় আমি শুধু বাড়িতে গিয়ে ক্রীতদাস হওয়ার জন্য ভিক্ষা করব। তুমি কি জানো কেন সে তার বাবার দাস হওয়ার কথা ভেবেছিল? কারণ সে মিথ্যা বিশ্বাস করেছিল যে শয়তান তাকে বিশ্বাস করতে চেয়েছিল। তুমি কখনো ফিরে যেতে পারবে না, এবং যদি আপনি তা করেন আপনি একটি ক্রীতদাস হবে, যে একই মিথ্যা শয়তান। আমরা আজ স্বর্গীয় পিতা সম্পর্কে বিশ্বাস করতে চাই, আমি চাই আপনি ভিক্ষা করতে পারেন, কারণ আমি দেখতে চাই আপনি কতটা যোগ্য। ভুল, ভুল। ঈশ্বর আমাদের ক্ষমা করেছেন। আপনি কি আবার রোমান্স ৫:৮ দেখতে পাবেন? তিনি আমাদের প্রতি তার ভালোবাসা প্রদর্শন করেছিলেন যখন আমরা এখনও পাপী ছিলাম, তিনি হাজার বছর আগে আমাদের জায়গায় নিখুঁত ব্যক্তিকে ক্রুশে মরতে দিয়েছিলেন। ক্ষমা তখনই উপলব্ধি করা হয় যখন এটি গ্রহণ করা হয়। ছেলের বাবা তাকে কবে ক্ষমা করে দিল। তিনি প্রস্তুত এবং তাকে ক্ষমা করতে ইচ্ছুক ছিলেন যে মুহূর্তে তিনি চলে গেলেন, কিন্তু ছেলেটি হারিয়ে গিয়েছিল যতক্ষণ না সে বাড়ি ফিরে আসে এবং তার বাবার করুণার উপর নিজেকে নিক্ষেপ করে। সেই সমস্ত সময় তার বাবা প্রস্তুত ছিলেন এবং তার পিঠে একটি পোশাক, তার হাতে একটি আংটি, তার পায়ে জুতা এবং তার পেটে খাবার রাখার অপেক্ষায় ছিলেন। কিন্তু সেই সমস্ত সময় ছেলেটি নিঃস্ব, ক্ষুধার্ত এবং হারিয়ে গিয়েছিল, এবং আপনিও এখনই হতে পারেন। আপনি পৌরাণিক কাহিনী বিশ্বাস করেন যে ঈশ্বর আমাকে ক্ষমা করতে পারবেন না। সত্যটি হল তিনি সর্বদা চেয়েছিলেন, কিন্তু আপনি বেঁচে থাকবেন এবং মরবেন হতভাগ্য, দুঃখী এবং হারিয়ে যাওয়া পর্যন্ত যতক্ষণ না আপনি ঘুরে দাঁড়ান এবং সেই ক্রুশের দিকে না যান যা আপনার জন্য অপেক্ষা করছে। এটাই ক্ষমার নিখুঁত এবং একমাত্র উৎস। মহান খবর হল, আমাদের ঈশ্বর বলেছেন যদি আপনি ক্ষমা চান তাহলে আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে ঈশ্বরের পুত্র যীশু ক্রুশে আপনার পাপের বলি হিসেবে মৃত্যুবরণ করেছেন, স্বীকার করতে ইচ্ছুক হন যে যীশু হলেন ঈশ্বরের পুত্র এবং প্রভু অথবা আপনার জীবনের মাস্টার। এটা লুকাবেন না, এটা যথেষ্ট বিশ্বাস করুন যে আপনি কাউকে বলবেন। যীশুকে ভালোবাসুন, তারপরে তার মৃত্যুতে তার সাথে একত্রিত হন, জলের কবরে নিমজ্জিত হওয়ার মাধ্যমে, প্রায়শই যাকে বলা হয় বাপ্তিস্ম, আপনাকে বাঁচানোর জন্য তার নামে ডাকা এবং ঈশ্বরের দ্বারা পুনরুত্থিত হয়ে জীবনের নতুনত্বে হাঁটার জন্য নতুন আধ্যাত্মিক সত্তা। মিথ নম্বর দুই, আমি কখনই ক্ষমা করতে পারি না, আমার সাথে কিছু করেছে বা আমার সম্পর্কে কিছু বলেছে। আপনি যা ভেবেছিলেন তা তারা হয়তো করেনি বা বলেনি। আপনার বিরক্তির কারণ গুরুতর হতে পারে, এটি গৌণ হতে পারে, এটি অনেক দিন আগে ঘটে থাকতে পারে, এটি খুব সাম্প্রতিক হতে পারে, এটি পুনরাবৃত্তিমূলক সিরিজ বা এককালীন জিনিস হতে পারে। কিন্তু সত্য হল, আপনি আপনার হৃদয়ে তাকান, এটি আপনাকে দুঃখিত করে তুলছে। আপনি তাদের বিরুদ্ধে তিক্ত এবং আপনি তাদের শাস্তি আনতে চান, কিন্তু আপনার তিক্ততা আপনাকে ক্রোধ, মোহ এবং আন্দোলনের একটি কোষে কারাগারে আটকে রেখেছে। ক্ষমা হল সেই সেল থেকে আপনাকে আনলক করার চাবিকাঠি এবং এটি আপনার পকেটে রয়েছে। কিন্তু আপনি ক্ষমা সম্পর্কে পৌরাণিক কাহিনীতে কিনেছেন, যা আমাদের কাছে পৌঁছাতে এবং সেই চাবিটি বের করা থেকে বিরত রাখে তা হল সেই মিথ যা আমরা ক্ষমা সম্পর্কে কিনতে এসেছি। আপনি কি কখনও যে শুনেছেন সময় সব ক্ষত সারিয়ে দেয়? ওটা একটা মিথ্যা। সেই পুরানো ক্লিচটি প্রায়শই অপব্যবহার করা হয় এবং ভুল হয়। সমস্যাটির মুখোমুখি হওয়ার ভয়ে আমরা ধরে নিই যে আমরা যদি কারোর অপরাধ থেকে যে আঘাত এবং বিরক্তি অনুভব করি তা উপেক্ষা করি বা বন্ধ করি তবে তা চলে যাবে। না, সময় অতিবাহিত হওয়া অমার্জিত সীমালঙ্ঘনগুলিকে নিরাময় করে, যেমন সময় পেরিয়ে যাওয়া একটি বাড়ির জন্য অপর্যাপ্ত ভিত্তি স্থাপন করে, অথবা সময়ের সাথে সাথে আপনার শরীরে সংক্রমণ নিরাময় হবে, সময়ের সাথে সাথে পরিস্থিতি আরও খারাপ হয়। পৌরাণিক কাহিনী হল সময় সমস্ত ক্ষত নিরাময় করে। সত্য হল সময় কেবল তখনই নিরাময় সাহায্য করে যখন সঠিক পছন্দগুলি করা হয়। মিথ নম্বর চার, ক্ষমা করার জন্য আমাকে আমার আঘাত অস্বীকার করতে হবে। অনেক লোক ক্ষমা করে না কারণ তারা গভীরভাবে আহত হয়েছিল। তারা মনে করে যদি আমি ক্ষমা করি তাহলে আমাকে এমন আচরণ করতে হবে যে এটি আমাকে আঘাত করেনি। আমার মুখে সেই হাসিটা রাখতে হবে এবং সেখানে গিয়ে বলতে হবে, ওহ, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। না, এটা আমাকে মোটেও বিরক্ত করেনি, এটা সত্যি না। ঘটনা হল, আঘাত অস্বীকার করা অপরিপক্কতার লক্ষণ। একজন প্রাপ্তবয়স্ক খ্রিস্টান যিনি অসন্তুষ্ট হয়েছেন এবং যিনি ক্ষমা করতে চান, তিনি একটি পরিস্থিতিকে সৎভাবে দেখেন এবং বলেন, আপনি জানেন আমি এতে আঘাত পেয়েছি, খারাপভাবে আহত হয়েছি, কিন্তু ঈশ্বরের শক্তিতে আমি এর মধ্য দিয়ে কাজ করতে চাই এবং আমি কাটিয়ে উঠতে চাই। যে সেই সততাই হল ক্ষমার এই ইস্যুতে আমাদের পুনরুদ্ধারের পথে নিয়ে যাওয়ার চাবিকাঠি। আঘাতকে অস্বীকার করা বা এটি ঘটেনি তা অস্বীকার করা কেবল ক্ষমা প্রক্রিয়াকে বাধা দেয়। এখন হও, এটার উপর স্থির হও না এবং এটাকে ফুসতে দিও না, এটা ওভার পেতে এটা অস্বীকার করবেন না। মিথ নাম্বার পাঁচ, ক্ষমা এবং বিশ্বাস একই জিনিস। কিছু লোক মনে করে যে তারা যদি একজন ব্যক্তিকে ক্ষমা করে তবে তাদের পুরো জীবন খুলে দিতে হবে এবং সেই ব্যক্তির প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে। যখন সীমালঙ্ঘনকারীরা বলে, ওহ, তারা বলেছিল যে তারা আমাকে ক্ষমা করেছে, কিন্তু তারা এখন আমাকে বিশ্বাস করে না, কিন্তু ক্ষমা আর বিশ্বাস এক জিনিস নয়। এখানে মৌলিক পার্থক্য, ক্ষমা অবাধে দেওয়া হয়, বিশ্বাস অর্জিত হয়। যিশু আমাদের এমন কাউকে ক্ষমা করতে শিখিয়েছেন যে আমাদের সাতবার বিরক্ত করে। আমাদের অবশ্যই একই অপরাধের জন্য এটি করতে হবে। আপনি কি মনে করেন আপনি একই অপরাধে এটি করতে পারেন, 707 বার? কিন্তু একটি সম্পর্কের প্রতি আস্থা তৈরি করতে হয় খুব ধীরে ধীরে। প্রতিটি সফল সীমালঙ্ঘন বা অপরাধ সেই বিশ্বাসকে মোকাবেলা করা আরও কঠিন করে তোলে। সিএস লুইস ক্ষমা সম্পর্কে এই লিখেছেন, তিনি বলেছিলেন, এই ক্ষমার অর্থ এই নয় যে আপনি অগত্যা পরের প্রতিশ্রুতিতে বিশ্বাস করবেন, এর অর্থ এই যে আপনার মধ্যে যে কোনো অসন্তোষের চিহ্ন মেরে ফেলার জন্য আপনাকে অবশ্যই সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে। আপনার হৃদয় সেই ব্যক্তিকে অপমান করতে, আঘাত করতে বা ফেরত দিতে চায়, এটাই ক্ষমা। মিথ নাম্বার 6, ক্ষমা করা মানে ভুলে যাওয়া। তারা আমাকে কখনো ক্ষমা করেনি কারণ তারা এটি সম্পর্কে কখনো ভুলে যায়নি। আমরা মানুষ এবং কিছু মহান বেদনা আমাদের স্মৃতিতে একটি অমার্জনীয় চিহ্ন তৈরি করে, এবং এটি কেবল তাৎক্ষণিকভাবে পুফ হয়ে যায় না, এবং আমরা যখন এটি চাই তখন অদৃশ্য হয়ে যায় না। জেরেমিয়া 3:1, ঈশ্বর বলেছেন, আমি তাদের অন্যায় এবং তাদের পাপ ক্ষমা করব, আমি আর স্মরণ করব না, আমি এর সাথে পুরোপুরি সম্পর্কযুক্ত হতে পারি না। ঈশ্বরের হঠাৎ বার্ধক্য বা আলঝেইমার্সের স্পর্শ আছে বলে নয়, ঈশ্বর বলেছেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি এটি আর কখনো আনব না। আমরা সেই জিনিসটিকে আমাদের পিছনে রাখার জন্য একটি সচেতন পছন্দ করতে পারি এবং এতে বাসনা করি। এটিকে পপ আপ করা এবং আমাদের সম্পর্ককে বাধাগ্রস্ত করতে দেবেন না। একজন মানুষ যত বেশি পরিপক্ক সে তত ভালো করতে পারে। ক্ষমা করার বিষয়ে সত্য হল মনে রাখা যে কিভাবে ঈশ্বর আপনাকে ক্ষমা করেছেন। এটাই পরম চাবিকাঠি, এবং সেই কারণেই এই পাঠটি সেই দাবির সাথে শুরু হয়েছিল। আমরা যদি এই বাস্তবতাকে পুরোপুরি আলিঙ্গন করি, তবে অন্য লোকেদের ক্ষমা করতে আমাদের মূল্যবান সামান্য সমস্যা হবে। পল ইফিসিয়ান্স 4:3-2 বলেছেন, পরস্পরের প্রতি সদয় ও সহানুভূতিশীল হও, একে অপরকে ক্ষমা কর, ঠিক যেমন খ্রিস্টে ঈশ্বর তোমাদের ক্ষমা করেছেন। একজন ব্যক্তি যার অন্যদের ক্ষমা করতে কঠিন সময় রয়েছে, তিনি ব্যতিক্রম ছাড়াই এমন একজন ব্যক্তি হবেন যার ঈশ্বরের অনুগ্রহের অপর্যাপ্ত বোধ রয়েছে। ম্যাথিউ 1:8 যীশু একজন দাস সম্পর্কে একটি দৃষ্টান্ত বলেছিলেন যে একজন রাজা সেবা করেছিল এবং কোনোভাবে তার কাছে 100,000 ট্যালেন্টের ঋণ জমা করেছিল, যে কোনো দেশে যে কোনো মান অনুযায়ী একটি বিশাল অঙ্ক। সেই ভৃত্যের রাজাকে শোধ করার কোনো উপায় ছিল না। সে তার পরিবারের স্বার্থে রাজার কাছে মিনতি করতে থাকে। করুণাময় রাজা তাকে ক্ষমা করেছেন, শুধু ভুলে যান। আপনি কি বিশ্বাস করতে পারেন? তারপর আরও অবিশ্বাস্য কিছু ঘটল। যে ভৃত্যকে এত বড় ঋণ মাফ করা হয়েছিল সে গিয়ে একজন সহকর্মীকে খুঁজে পেল যে তার মনিবের কাছ থেকে যে পরিমাণ ঋণ মাফ করেছিল তার তুলনায় তার কাছে খুবই কম। তিনি করুণার আবেদন প্রত্যাখ্যান করে অবিলম্বে অর্থ প্রদানের দাবি করেন। সেই প্রথম ভৃত্যের কাছে তার জন্য কি করা হয়েছিল সে সম্পর্কে তার ধারণা ছিল না। এখানে ক্রিঞ্চার, ঈশ্বর আমাদের কাছে অন্যদের জন্য যা তিনি ইতিমধ্যে আমাদের জন্য করেছেন তা আশা করেন। এটি তখনই ঘটবে যখন আমরা বুঝতে পারি যে ঈশ্বর আমাদের জন্য কি করেছেন। উপলব্ধি করুন যে ক্ষমা একটি পছন্দ, আবেগ নয়। এই ক্ষমার ব্যবসাকে ঘিরেই আবেগ। কখনো কখনো আমাদের ক্ষমা করার আহ্বান জানানো হয় যখন প্রতিটি আবেগের বিরুদ্ধে লড়াই করে। এখানে মূল বিষয় এটি জীবনের অন্য সব কিছুর মতো। যখন আপনি একটি কঠিন এবং কঠিন দিনের পরে খুব তাড়াতাড়ি জেগে ওঠেন, তখন আপনার আবেগগুলি বিছানা থেকে উঠতে চায় না। কিন্তু আপনি পেয়েছেন। আপনি একবার আপনার আবেগ লাইন পেতে শুরু। আপনি ক্ষমা সম্পর্কে একটি পছন্দ আছে। যখন কেউ আপনাকে অসন্তুষ্ট করে, আপনি এটি অনুশীলন করতে পারেন বা আপনি এটি ছেড়ে দিতে পারেন। আপনি এটিকে বারবার রিহার্সাল করতে পারেন এবং এটি উত্তপ্ত হবে, অথবা আপনি এটি ছেড়ে দিতে পারেন। এটি একটি পছন্দ, আবেগ নয়। ক্ষমাহীন হৃদয়ের পরিণতি বুঝুন। মনে রাখবেন প্রথম ভৃত্য দ্বিতীয় ভৃত্যের সাথে কেমন আচরণ করেছিল। রাজা এটা শুনে প্রথম ভৃত্যকে ডেকে পাঠালেন। তুমি দুষ্ট দাস, সে বলল, আমি তোমার সমস্ত ঋণ বাতিল করেছি কারণ তুমি আমার কাছে অনুরোধ করেছিলে। আমি যেমন তোমার প্রতি করুণা করেছি, তোমার সহকর্মীর প্রতি তোমার কি দয়া করা উচিত ছিল না? ক্রোধে তার মনিব তাকে নির্যাতনের জন্য জেলরদের হাতে তুলে দিয়েছিলেন। যখন রাজা জানতে পারলেন যে তিনি অন্য ব্যক্তির সাথে আচরণ করেছেন, তিনি বললেন, আমার ক্ষমা আপনার জন্য ছিল, আপনি এটি দাবি করেছিলেন। দৃষ্টান্তে যে নির্যাতনের কথা বলা হয়েছে তা জাহান্নামের প্রতীকী হতে পারে, কিন্তু এটা কিন্তু পৃথিবীতে নরকের মতোই বেশি। যখন বিরক্তি আপনাকে সংক্রামিত করে, তখন এটি আপনাকে নির্যাতন করে। এটি অন্য ব্যক্তির কাছে যাওয়ার জন্য আপনাকে কারাগারে আটকে রাখে এবং এটি আপনাকে হত্যা করে। কোনো তিক্ত স্মৃতি আছে কি তোমার সুখ কেড়ে নেবে? এমন কোনো আঘাত আছে যা তোমাকে কষ্ট দিচ্ছে? এটা যেতে দিন, এটা শুধু তোমাকে কষ্ট দিচ্ছে। আপনি এটি অন্য ব্যক্তির বিরুদ্ধে ধরে রাখতে পারেন এবং তারা এটি জানতেও পারে না। এটি তাদের মোটেও আঘাত নাও করতে পারে এবং এটি আপনাকে হত্যা করছে। এই একমাত্র পরিস্থিতি যা আমি আমাদের ঈশ্বরের ক্ষমার প্রস্তাব ফিরিয়ে নেওয়ার কথা স্মরণ করতে পারি। তিনি বলেছেন, আপনি যদি অন্য লোকেদের ক্ষমা করতে অস্বীকৃতি জানান তবে আপনি আমার কাছে সেতুটি কেটে ফেলেছেন। স্বর্গে যাওয়ার জন্য আপনি এবং আমি যে সেতুটি অতিক্রম করতে হবে তা পুড়িয়ে ফেলবেন না। এটি একটি সেতুর খুব গুরুত্বপূর্ণ, এটি সেই সেতু যাকে ক্ষমা বলে। প্রভু আমাদের প্রার্থনা করতে শিখিয়েছেন, আমাদের অপরাধ ক্ষমা করুন যেমন আমরা ক্ষমা করি যারা আমাদের বিরুদ্ধে অপরাধ করে। আপনি কি সত্যিই প্রভু প্রার্থনা করতে চান, আমাকে ঠিক একইভাবে ক্ষমা করুন যেভাবে আমি অন্য লোকেদের ক্ষমা করছি? আমাদের অপরাধ ক্ষমা করুন যেভাবে আমরা আমাদের বিরুদ্ধে অন্যায় ক্ষমা করি। এখন এটি একটি চিন্তা। টপিক্যাল বাইবেল অধ্যয়ন, ছাত্র তথ্য, নাম, ঠিকানা, শহর, অবস্থা, জিপ কোড, ইমেল, ফোন, পাঠের বার্তা এবং আপনার প্রশ্ন বা মন্তব্য সম্পর্কে আপনার উপলব্ধি লিখুন এবং নিচে তালিকাভুক্ত প্রশিক্ষকের কাছে পাঠান। প্রশিক্ষক তথ্য, নাম, ঠিকানা, শহর, অবস্থা, জিপ কোড, ইমেল, ফোন। যদি কোনো প্রশিক্ষক বক থাপে কোড মেয় খাম এ পাঠান।